রোহিঙ্গা প্রত্যাবাসন প্রত্যাবর্তন নিয়ে আমরা আজকে আলোচনা করছি যে এই মুহূর্তে কিন্তু জেনিভায় জাতিসংঘের একটি বিশেষ অধিবেশন চলছে, যেখানে রোহিঙ্গা এই যারা আশ্রয় প্রার্থী বাংলাদেশে তাদের সাহায্য সহায়তা দেওয়ার বিষয় নিয়েই আলোচনা চলছে। এবং আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে প্যানেলে যোগ দিচ্ছেন ঢাকা থেকে অভিবাসন শরণার্থী বিষয় বিশ্লেষক এবং এই অভিবাসন সংস্থায় IOM এর সাবেক কর্মকর্তা আসিফ মুনির, কক্সবাজার থেকে স্থানীয় সাংবাদিক সরওয়ার আজম মানিক তিনি রয়েছেন, এবং সম্প্রতি এই ক্যাম্প ঘুরে এসেছেন আমাদের সহকর্মী সেলিম হোসেন। সেলিম এই মুহূর্তে আমাদের স্টুডিওতে নেই, কিন্তু সেলিম তার বাড়ি থেকে টেলিফোনে যোগাযোগ মানে যোগ দিচ্ছেন। তো সরওয়ার আজম মানিক আপনি লাইনে আছেন? ধন্যবাদ। আর সেলিম?
জি আপা আমি আছি।
আচ্ছা আচ্ছা, অনেকে তো আসিফ মুনিরকে কেউ বোধহয় এখনো পাওয়া যাচ্ছে না টেলিফোনে, তিনি
ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে যে উনি আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু বোধহয় এখন সংযুক্তি আমরা স্থাপন করতে পারছি না, কিন্তু নিশ্চয়ই উনি আমাদের সঙ্গে থাকবেন।
আমরা এই মুহূর্তে একেবারে লেটেস্ট সিচুয়েশন শুনি, মনে হয় ওটা শুনে তারপরে আমরাই, আমার অভিজ্ঞতা তো ব্যাপক ওখানে।
হ্যাঁ, সেটা তো দেখছি, তোমার যে ধারণ করা সমস্ত ভিডিওগুলো দেখলাম, এতিম শিশুদের নিয়ে মা এবং সেখানকার রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের সব নিয়ে যে তুমি ছবি তুলে এনেছো এবং ভিডিও করে নিয়ে এসেছো, তো সেই অভিজ্ঞতা তো অবশ্যই মানে অবর্ণনীয়।
সেগুলো বলবো সবাইকে, কিন্তু তার আগে আমার মনে হয় একদম লেটেস্ট সিচুয়েশন এখন কি অবস্থা সেটা জানি। কক্সবাজারে যিনি আছেন,
হ্যাঁ কক্সবাজারে রয়েছেন স্থানীয় সাংবাদিক সরওয়ার আজম মানিক। মানিক আপনি এই মুহূর্তে মানে আজকে যদি জিজ্ঞেস করি সেখানকার পরিস্থিতি কি বলবেন?
হ্যাঁ, সেখানকার পরিস্থিতি আসলে এরকম, মানে প্রত্যাবাসন নিয়ে যে শুরু হয়েছিল প্রথমে, যে আমাদের একটা আশা ছিল যে খুব দ্রুত হয়তো প্রত্যাবাসনটা শুরু হবে, এবং সেই আশায় সবাই বিশেষ করে যারা আশ্রয় দিয়েছে উকিয়া কক্সবাজারের উকিয়া টেকনাফের বাসিন্দারা, তারাও বুক বেঁধেছিল যে হয়তো প্রত্যাবাসন শুরু হবে। এবং এটি নানা কারণে এটি বিলম্ব হচ্ছে, তবে সরকার থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে প্রত্যাবাসন অবশ্যই হবে, এবং সরকার এই বক্তব্যটি খুবই স্পষ্ট করেছেন যে তারা রোহিঙ্গারা অবশ্যই তাদের দেশে ফিরে যাবেন এবং তারা যেন নিরাপদে ফিরে যান, সেই বিষয়টি নিয়ে কাজ করছে সরকার। তো কূটনৈতিক যে তৎপরতা বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিষয়টি সেটি অব্যাহত রয়েছে, স্থানীয়ভাবে সেটি অব্যাহত রয়েছে, আর বিশেষ করে তারা যেভাবে ছিল এখনো সেভাবে আছে। তবে এখন সামনে আপনি জানেন হয়তো বর্ষা মৌসুম আসতেছে,
সেটা নিয়ে তো সবার আশঙ্কা।
হ্যাঁ হ্যাঁ, সেই বিষয়টি নিয়ে এখন বিশেষ করে স্থানীয় প্রশাসন এবং যারা গণমাধ্যম কর্মী যারা সব বিষয়টি নিয়ে কাজ করছেন, অনেক দেশি বিদেশি উন্নয়ন সংস্থা, সবারই ভাবনা একটি যে আগামী যে বর্ষা মৌসুম, সেই বর্ষা মৌসুমের আগে যেন প্রত্যাবাসনটি হয়, এবং সেই বর্ষা মৌসুমে যে দুর্যোগের হাত থেকে যে মানুষগুলোকে আমরা আশ্রয় দিয়েছি, যে মানুষগুলো
নির্যাতনের
একটি দেশ থেকে নিজের দেশ থেকে নিজের মাতৃভূমি ছেড়ে অন্য একটি দেশে আশ্রয় নিয়েছে, আমরা সেসব মানুষকে যেন নিরাপদে রাখতে পারি,
সেটাই হচ্ছে বড় কথা। এটা বাংলাদেশের সরকার একটা বিরাট ভূমিকা পালন করছেন, কিন্তু আজকেই আপনারা যেমন জানেন যে জাতিসংঘ হাই কমিশনার এবং IOM যেটা মাইগ্রেশনের যে আন্তর্জাতিক সংস্থা, দুটি সংস্থা মিলে জেনিভায় এই মুহূর্তে বৈঠকে বসেছেন, এবং বিশ্বব্যাপী তারা বিভিন্ন সংস্থা, জাতিসংঘের সমস্ত সংস্থা, অন্যান্য সংস্থার কাছে, বিশ্ববাসীর কাছে তারা 2018 সালের জন্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে যারা তাদের সাহায্য সহায়তা করছে, স্বাগতিক দেশ বাংলাদেশের প্রতি সাহায্যের জন্য একটি আবেদন জানাচ্ছেন, এবং সেই নিয়েই তাদের কার্যক্রম শুরু করেছেন। জেনিভায় বৈঠক চলছে, এবং সেখানে কিন্তু এই যে লক্ষ লক্ষ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী রয়েছে কক্সবাজারে, যারা চলে গেছেন সীমানা পেরিয়ে বাংলাদেশে গিয়ে আশ্রয় নিচ্ছেন, তাদের জন্য প্রতিদিনের বিশুদ্ধ পানি সরবরাহ থেকে শুরু করে পয় নিষ্কাশন ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বিভিন্ন কাজে তো পয়সা অর্থের প্রয়োজন, সেই অর্থ সহায়তারই আবেদন জানাচ্ছে জাতিসংঘ এই মুহূর্তে, এখন থেকে মানে এই মার্চ থেকে নিয়ে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত। বলা হচ্ছে যে $951 মিলিয়ন তারা আবেদন জানাচ্ছে, এবং সেখানে জাতিসংঘের হাই কমিশনার শরণার্থী বিষয়ে ফিলিপো গ্রান্ডি, আইওএম এর মহাপরিচালক উইলিয়াম সুইং তারা রয়েছেন এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা যোগ দিয়েছেন এই আবেদন জানাতে। একটি কথা যে বাংলাদেশ থেকে 8032 জনের একটি তালিকা হস্তান্তর করা হয়েছিল প্রথম দফায়, তো সেখান থেকে আবার মায়ানমার সরকার 300 জনের মতো মানুষ, মানে 300 জনের মতো শরণার্থী যারা আছেন বা আশ্রয়প্রার্থী তাদের নাম বেছে নিয়েছে যে তারা মায়ানমারের, তারা নিশ্চিত করেছে যে তাদের পরিচয়, এবং 91,673 পরিবারের মধ্যে 91 পরিবারকে তারা গ্রহণ করবে এরকম একটা কথা বলেছে। হ্যালো সেলিম, মানিক কি আছেন লাইনে? মানিক, তো এই যে মানে 8000 মধ্যে 374, এই যে একটা মানে এটা তো কোনো অর্থ হয় না যে 8000 জনের তালিকা দিচ্ছে সেখান থেকে 300 জনকে বেছে নিচ্ছে মায়ানমার সরকার, তো বাকি যারা তাদেরকে কি বলছে, কি কারণে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, এটা কিছু জানেন?
এটা আসলে এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন আগে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের কথা হয়েছে, বিশেষ করে কক্সবাজারের জেলা স্থানীয় গণমাধ্যম কর্মী, আমরা এটা জানার চেষ্টা করছিলাম যে এই যে অল্প সংখ্যক তারা তালিকা কেন দিয়েছে, যেখানে 10-11 লাখ রোহিঙ্গা এখন বসবাস করছে সেই জায়গায় তারা এত অল্প সংখ্যক রোহিঙ্গার তালিকা কেন দিয়েছিলেন। তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে যে প্রাথমিকভাবে একটি তালিকা তাদের হাতে দেওয়া হয় এবং এটি হচ্ছে ব্যক্তি তালিকা ছিল, পরবর্তীতে এটাকে পরিবার আকারে দেওয়া হয় এবং পরবর্তীতে যে পরিবার কেন্দ্রিক তালিকা দেবে বলে আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছেন এবং বাংলাদেশ সরকারও আশা করছেন যাতে অন্তত 300 জন না 200 জন হলেও প্রত্যাবাসনটা যেন শুরু হয় এবং এটা শুরু হলে সবার মানে সবার দৃষ্টিটা সেদিকে আছে, আমরাও চাই এই প্রত্যাবাসনটা শুরু হোক, এটা প্রয়োজনের 200 জনের মধ্য দিয়ে শুরু হোক, আমরা চাই এই যে কার্যক্রমটি যেন শুরু হলে তখন আমরা চেষ্টা করব যাতে পারে বা আমরা তখন দেখব এটা মানে কি হয়।
হ্যাঁ, কাজটা প্রক্রিয়াটা শুরু হলে তখন আশা হবে যে আশার একটা সঞ্চার হবে যে হ্যাঁ মানুষজন যাবে, কিন্তু তারা যাবে কোথায় সেলিম, সেই ধারণা কি কোনো কিছু পাওয়া গিয়েছিল যখন কক্সবাজারে ছিলে?
হ্যাঁ, প্রত্যাবাসন নিয়ে তো অনেকের সঙ্গে কথা হয়েছে, বিশেষ করে ওই ক্যাম্পগুলোতে যে ভাগ ভাগ করে এক একটা ভাগের এক একটা দলনেতা থাকে, ধরেন 10-15 ক্যাম্প মানে কুড়ে ঘর, সেই কুড়ে ঘরের এক একজন করে লোক নেতা দেওয়া হয় যাকে মাঝি বলে, কয়েকজন মাঝির সঙ্গে আমার কথা হলো, তাদের বক্তব্য অনুযায়ী বেশিরভাগ এই প্রত্যাবাসনের বিষয়ে নেগেটিভ মন্তব্য, নেতিবাচক মন্তব্য তারা করেছে, বলেছে যে আসলে তারা যে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসছে, আমরা তারা নিজেও মানে মাঝিরাও তো ওদেরই অংশ, আমরা যেভাবে যে ভয়ে পালিয়ে এসছি সেই ভয় থেকে যদি আমাদেরকে আবার ফিরিয়ে সেখানে পাঠায় তাহলে তো এই মৃত্যুর মুখেই ঠেলে দেওয়া, যার কারণে বেশিরভাগই প্রত্যাবাসন চুক্তি হলেও আমরা যেতে চাই না বেশিরভাগই, এটা হলো তাদের কথা। কিন্তু আবার কয়েকজন বলেছে যে প্রত্যাবাসনের যে চুক্তি দুই সরকারের মধ্যে হয়েছে এটা আসলে বলবো যে তাদের নিজস্ব রাজনীতি আর কি, হয়তো ওই
মানে দুটি দেশের রাজনীতি, এটা এই আশ্রয় প্রার্থীদেরকে তার মধ্যে কোনো বিবেচনা করা হয়নি বলে তারা মনে করছেন,
তাই মনে করি না তারা, এই যেরকম 8000 জনের তালিকার মধ্যে মাত্র 300 জনের মতো এরা
বেছে নিয়েছে,
যে এরা বাকিদেরকে শনাক্ত করেনি কেন, তারা তো মিয়ানমার থেকে এসেছে, তো তাদেরকে আসলে তাদের শনাক্ত করবে কিভাবে, তাদের তো কোনো আইডি কিছুই দিয়ে আসতে পারেনি, তাদের পরিচয় হয়তো এভাবে ছিল না ওইখানে,
আর সেখানে তো বাড়িঘর পুড়িয়ে দিয়ে তারা এক বস্ত্রে বলা যায় যে চলে এসেছে,
জি, যার কারণে শনাক্ত ওইভাবে করার মতো মানে মুখের কথায় বিশ্বাস করা ছাড়া আপাতত কোনো উপায় নেই।
আচ্ছা, আমি মানিকের কাছে এই বিষয়টি নিয়ে যাচ্ছি, মানিক, সরওয়ার আজম মানিক, আপনি কি কোনো জানতে পেরেছেন যে এই যে তাদেরকে শনাক্ত করা হচ্ছে কিভাবে ফিরে যাবে, তাদের কাছ থেকে কি পরিচয়পত্র চাওয়া হচ্ছে, সেটা কি কোনো বাস্তব ভিত্তিক? আমি বলছি যে তাদেরকে যে ফিরিয়ে নেওয়া হবে তাদেরকে কাগজপত্র দাখিল করতে বলা হচ্ছে নাকি, তার কোনো বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, জন্মের কোনো পরিচয়পত্র বা সেরকম কিছু আছে, সেইগুলো নিয়ে তাদেরকে যে বলা হচ্ছে যে তোমরা ফিরে এসো তোমাদের পরিচয়পত্র বা এগুলো দাও, তো কেউ কি সেটা দিতে পারবে? এই যে পরিস্থিতি, যে সংকট পরিস্থিতি থেকে তারা পালিয়ে এসেছে, সেখান থেকে তাদের হাতে মানে কোনো পরিচয়পত্র নিয়ে পালিয়ে আসা, পাসপোর্ট হোক, যাই হোক, কোনো কাগজপত্র, বার্থ সার্টিফিকেট হোক, এইভাবে কি পালিয়ে আসা সম্ভব ছিল তাদের? তারা কি বিচার করছে মিয়ানমার সরকার?
দেখুন, বিষয়টি আসলে খুবই কঠিন, এবং এটা শুরু থেকে ওই বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন বিশেষ করে প্রত্যাবাসন নিয়ে যখন আলোচনা হয়, তখন ওই বিষয়টি নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে বলে আমাদেরকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন। তো আমরা যেটুকু জানেছি বা আমরা ক্যাম্পে গিয়ে যে যাদের সাথে কথা হয়েছে, অনেকের কাছে কিছু কাগজপত্র আছে, তবে বেশিরভাগ মানুষের কাছে কোনো কাগজপত্র নেই, যেহেতু তারা প্রাণ ভয়ে পালিয়ে এসেছে। যার পরনে যে কাপড় ছিল সেই কাপড় নিয়ে পালিয়ে এসেছে, কেউ কিছু আনতেই পারে নাই। তো সেক্ষেত্রে সেই কাগজগুলো তারা কিভাবে জোগাড় করবে? আর হচ্ছে আরেকটা বিষয়, মিয়ানমার যে তাদের যে জমিটুকু ছিল, তাদের যে ঘর ছিল, তাদের যে গ্রাম ছিল, ইতিমধ্যে সবকিছু বিলীন করে দিয়েছে।
হ্যাঁ, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুলডোজার দিয়ে সবকিছু বিলীন করে দিয়েছে। কিছু মানুষের কাছে, এটা যদি বলি, তাহলে 2-3 ভাগ মানুষের কাছে কিছু কাগজপত্র আছে, অনেকের কাছে কিছু সার্টিফিকেট আছে, অনেকের কাছে কিছু জমির কাগজ আছে, এর বাইরে তেমন আর কিছু কাগজ আমরা দেখতে পাইনি। তো সরকার যেটি বলছে যে তাদেরকে নিজ দেশে, তাদের দেশে অবশ্যই ফিরিয়ে নিয়ে যেতে হবে, আর যারা আছেন এখানে, যারা শরণার্থী, যারা আশ্রয় নিয়েছেন বাংলাদেশে, তারাও বলছেন যেহেতু আমরা প্রাণ ভয়ে পালিয়ে এসেছি, আমাদের সে ভয় এখনো রয়ে গেছে। আর আমাদের সাথে মানে ক্যাম্পে কাজ করতে গিয়ে এরকম অনেককে পেয়েছি আমরা, যারা 3 বার শরণার্থী হয়ে বাংলাদেশে এসেছে, এর আগে আরো 2 বার শরণার্থী হয়ে এসেছে, তারা বলছেন আমরা আর ফিরতে চাই না, আমরা একটি নিশ্চয়তা চাই, আন্তর্জাতিক বিশ্ব যেন আমাদের একটি নিরাপদ স্থানে ফিরে যায়, ফিরে যাওয়ার ব্যবস্থা করে, তাহলেই কেবল আমরা ফিরে যাব, তারা সেটাই বলছে।
আর
কাগজপত্রের বিষয়টি,
এক মিনিট, আমরা ওই এই মুহূর্তে আন্তর্জাতিক অভিবাসন শরণার্থী বিষয়ে বিশ্লেষক এবং অভিবাসন সংস্থা IOM এর সাবেক কর্মকর্তা আসিফ মুনিরকে পেয়েছি টেলিফোনে। আসিফ মুনির, আপনি টেলিফোনে আছেন?
জি।
আপনাকে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমরা আলোচনা করছি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রত্যাবর্তন সমস্যা নিয়ে। আজকেই যেমন জেনিভায় জাতিসংঘের একটি বিশেষ আবেদন জানানোর জন্য বিশ্ববাসীর কাছে, বিশ্ব সংস্থাগুলোর কাছে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে, তাদের সাহায্যের বিষয়ে অর্থের আবেদন জানানোর জন্য বিশেষ বৈঠক চলছে, আপনি জানেন। তো আপনার কাছে আমি জানতে চাইব যে আজকের এই যে জেনিভায় যে আলোচনা হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং প্রত্যাবর্তন নিয়ে, শুধু নয়, বাংলাদেশে যারা আছে, যারা এখন বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে, তাদের সাহায্য সহায়তার জন্যই বলা হচ্ছে যে $951 মিলিয়ন চাওয়া হচ্ছে শুধু এই বছরের জন্য, ডিসেম্বর মাস পর্যন্ত সময়ের জন্য। তো সেখানে তো জাতিসংঘের হাই কমিশনার শরণার্থী বিষয়ে ফিলিপো গ্রান্ডি এবং উইলিয়াম সুইং, IOM এর মহাপরিচালক, তিনিও রয়েছেন, জাতিসংঘের স্থানীয় কোয়াড সমন্বয়ক বাংলাদেশে যিনি মেয়াসাপো, তারা সব রয়েছেন এবং অন্যান্য অনেক কর্মকর্তা রয়েছেন। তারা আলোচনা করছেন যে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি বিভিন্ন খাতে তাদের কিভাবে সাহায্য করা যায় এই মুহূর্তে, এবং দৈনন্দিন যে তাদের বিশুদ্ধ পানির যে প্রয়োজন সেটারও তো একবারে অপ্রতুল এবং অনেক প্রয়োজন তাদের। তো এইসব বিষয়ের জন্যই তাদের এই অর্থ সহায়তার আবেদন তারা জানাচ্ছেন জাতিসংঘে। তো আপনি সর্বশেষ কিছু বলবেন যে এখন পরিস্থিতি কি দাঁড়িয়েছে?
জি, এটা কিছুটা আগে থেকেই পরিকল্পনাগুলো করা হচ্ছিল। আপনি জানেন যে এর আগে যখন আমরা আপনাদের অনুষ্ঠানেও বিভিন্ন সময় আলাপ করেছি যে ভাগে ভাগে দেখা হচ্ছে বা ফেজে ফেজে দেখা হচ্ছে। প্রাথমিক যে পর্যায়টা ছিল যে একেবারে তাৎক্ষণিক যে সহায়তা এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো এবং তাদের প্রাথমিক পর্যায়ে কিন্তু অনেক বেশি প্রয়োজনীয়তাগুলো ছিল, মানসিকভাবে বিপর্যস্ত, বেশ কিছুদিন তারা খাদ্যাভাবে অনাহারে ছিলেন এবং অন্যান্য আরো অনেক আনুষঙ্গিক সমস্যা। এবং তখন থেকেই আমরা যারা বিশ্লেষণ করছি, আমরা বলেছিলাম যে এটা আমরা যদি মনে করি যে খুব দ্রুত সমাধান হবে, কারণ এটা আসলে একটা বলা চলে আমরা ইংরেজিতে যেটা বলি স্নোবল এফেক্ট, ধীরে 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 এটার যে সমস্যাটি আরো ঘনীভূত হয়েছে অনেক বছর ধরে, কাজে সেই জট ছাড়াতে গেলেও সময় বেশি লাগবে। বিশেষ করে আমরা সবসময় দেখছি যে মিয়ানমারের সরকারের পক্ষ থেকে খুব সুস্পষ্ট ভাবে, বিশেষ করে মানবাধিকারের দিক থেকে, খুব বেশি উদ্যোগ গ্রহণ করা হয়নি এবং সেটা অন্তত জানা যায়নি কি হচ্ছে বা হবে, সেক্ষেত্রে পরিকল্পনাগুলো কিন্তু আগে থেকে কিছুটা আছে। যে ফেব্রুয়ারি পর্যন্ত একটি পর্যায়ে ছিল, ফেব্রুয়ারির পরে যে সময়টি যেটা আপনারা বললেন যে এক বছরের কথা, এই বছরের কথা ভাবা হচ্ছে, এবং এটি দীর্ঘমেয়াদী হলে কি হতে পারে, বিশেষ করে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং জাতিসংঘের সংস্থাগুলো যারা মানবিক সহায়তা দেয় তাদের কিন্তু এটা একটা আন্তর্জাতিক নিয়মের আওতাতেই পড়ে, যে তারা একটি দীর্ঘকালীন, মধ্যবর্তীকালীন এবং তাৎক্ষণিক তিন ভাবেই পরিকল্পনাগুলো করেন। প্রথম যে পর্যায়টি গেছে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ অক্টোবর অগস্ট থেকে, অগস্টের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, ওই পরিকল্পনা তৈরি, ওই পরিকল্পনার মাঝামাঝি পর্যায়েও কিন্তু ওইটারও পুরো অর্থায়ন ছিল না, কাজে সেখানেও একটা স্নোবল এফেক্ট হয়েছে। ওখানে ফেব্রুয়ারি পর্যন্ত যা প্রয়োজন ছিল সেটুকু পূরণ হয়নি, কাজে এখন যে প্রয়োজনীয়তাটা আছে সেটাও সম্পূর্ণ নয়, এবং সেখানে কিছু হয়তো আসবে, কিন্তু এখনকার যে সভাটি হচ্ছে সেখান থেকে সম্পূর্ণরূপে এটা মেটানো যাবে এটা ভাবা ঠিক হবে না। তবে মোটামুটি দেখা যাচ্ছে যে এই ব্যাপারটিতে কোনো না কোনো সময় আস্তে আস্তে সহায়তা গুলো আসে বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে এবং বড় আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে। তবে কিছু কিছু ব্যাপার ভালো দিক আছে, যেমন প্রথম দিকে ভাবা হচ্ছিল যে মহামারী আকারে কিছু রোগ দেখা দিতে পারে, ডায়রিয়ার প্রকোপ, সেগুলো কিন্তু প্রাথমিকভাবে মেটানো গেছে বা সেটাকে ঠেকানো গেছে, এবং এখন যেটা হতে পারে সামনে বর্ষা
মৌসুম আসছে,
আমরা দেখেছি গণমাধ্যমেও দেখেছি যে UNHCR এর পক্ষ থেকে কিছু কিছু মানুষজনকে বিপজ্জনক জায়গা থেকে সরিয়ে অন্য স্তর নিয়ে যাওয়া হয়েছে, সেটার জন্য কিছু অর্থায়নের প্রয়োজন আছে। তো আশা করা যায় যে যেই পরিকল্পনাগুলো আছে সেই অনুযায়ী আস্তে আস্তে আগাতে থাকলে হয়তো এখন তাৎক্ষণিক ভাবে সেই কমিটমেন্ট আসবে না, কিন্তু সময় লাগবে সেটা এসে আসবে, এরকম একটা। আর যে আলোচনাটি হচ্ছিল, আমি একটু দুঃখিত আমি একটু দেরিতে যুক্ত হয়েছি, আমি একটু যোগ করি যে যে অবস্থাটি আমরা শুনছি এই যে তাদের ফেরত পাঠানোর ব্যাপারটি নিয়ে, ওই মূল সমস্যার জায়গাটা কিন্তু এখনো রয়ে গেছে, এবং এগুলো তো আমরা বলা যায় যে ছ মাস কেন, আরো আগে থেকে আমরা জানি যে যারা ওখান থেকে আসছেন তারা কিরকম বিপদের মধ্যে এখানে এসে উঠেছেন, এবং এনাদের কাগজপত্র যে নেই। তো প্রথম থেকেই যখন দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে আমরা বিশ্লেষকরা কিন্তু বলেছি যে এটা আসলে খুব বেশি কার্যকরী হয়তো হবে না, তবে আমরা এটাও বলেছি যে এটা আমরা মানা করছি না, এই প্রক্রিয়াটি চলুক, এর পাশাপাশি অন্য প্রক্রিয়াটিও চলবে।
জি আসিম মনি,
এখানে আন্তর্জাতিক বৈঠকে যে মানে এখানে মানবিক সহায়তার কথা বলা হচ্ছে, মানবাধিকারের ব্যাপার নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহল থেকে, বিশেষ করে বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে, যে যে জোরালো পদক্ষেপগুলো প্রথম দিকে কয়েক মাসের মধ্যে ছিল গত কয়েক মাসে, বিশেষ করে নিরাপত্তা পরিষদে, সেটি কিন্তু একটু স্লথ হয়ে গেছে দ্বিপাক্ষিক আলোচনা এবং দ্বিপাক্ষিক প্রক্রিয়ার কারণে।
আসিম মনির, আপনার কাছে আমরা আবারও ফিরব, এবং সে সময় মূলত দুটি বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। আপনি যেমনটা জানেন এবং শ্রোতা আপনারাও জানেন যে বাংলাদেশের কাছ থেকে একটি তালিকা দেওয়া হয়েছিল প্রথম দফায়, এবং সেই তালিকার মধ্যে খুব অল্প সংখ্যক মানুষকে,
8000 জনের তালিকা দেওয়া হলো, তার মধ্যে 300 জনকে,
এবং সেক্ষেত্রে মিয়ানমার সরকার বলেছে যে বাংলাদেশ তথ্য দিতে ব্যর্থ হয়েছে, যেমনটা আসিম মনির আপনি বলছিলেন যে আপনারাও জানতেন যে এরকমটা হবে, কিন্তু বাস্তবতা অনুযায়ী আসলেই কি 7 লক্ষাধিকের বেশি রোহিঙ্গার পরিচয় বা তথ্য বাংলাদেশের পক্ষে দেওয়া সম্ভব কিনা?
10 থেকে 12 লক্ষ রয়েছে আশ্রয় প্রার্থী।
জি,
এবং আরো একটা জিনিস আমি বলি, যে এটার আলোচনা যাওয়ার আগে তহিদ একজন লাইনে আছেন।
জি, দুজন শ্রোতা আমাদের সঙ্গে লাইনে রয়েছেন, আমরা দুজনের প্রশ্ন মতো শুনে তারপর যাব।
আমরা শ্রোতাদের জানিয়ে দিই যে আমাদের শুক্রবারের আলাপনে আমরা আলোচনা করছি রোহিঙ্গা প্রত্যাবাসন, প্রত্যাবর্তন সমস্যা বিষয়ে। আপনারা সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062 এই নম্বরে সরাসরি ফোন করতে পারেন, ফেসবুকেও আপনাদের মন্তব্য, বক্তব্য, প্রশ্ন পাঠাতে পারেন।
জি, আমরা আমরা আমাদের সঙ্গে দুজন শ্রোতা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন, একজন হচ্ছেন নূরে আলম সিদ্দিকী নূর এবং আরেকজন হচ্ছেন দীপক চক্রবর্তী। আমরা দুজনের প্রশ্নই শুনে আসব। প্রথমে নূরে আলম সিদ্দিকী নূর, আপনার যদি প্রশ্ন এবং মন্তব্যটি করেন।
হ্যাঁ, আমি নূরে আলম সিদ্দিকী নূর দিনাজপুর থেকে বলছি। তো এই রোহিঙ্গা সমস্যাটা মূলত আমাদের শুধু এক বছর পূর্বের থেকে না, এটা আমি যতদূর জানি এটা মানে এক যুগেরও বেশি সময় ধরে হচ্ছে। আর সংখ্যাটা যেটা আমরা জানি, যে বর্তমান যেটা জানি প্রায় 7 থেকে 8 লক্ষ, এটা আসলে এই দুই এক বছরের ঘটনা, বাট আমরা জানি যে এটা কয়েক যুগ
থেকে,
সেই হিসাবে আমাদের এই সংখ্যাটা প্রায় আপনার 20-25 লক্ষতে পার করেছে আমরা জানি এটা, যেটা আগে থেকে কম কম করে আসতো, 8-10 জন করে আসতো, বাট সেটা কিন্তু গণ আমাদের ছিল না, বাট যখন আমাদের গত বছর থেকে আসছে তখন থেকে আমরা এটা কাউন্টিং এ এনেছি। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রায় যে 1 লক্ষ একটা তালিকা দেওয়া হলো, বাট এই তালিকাটা মিয়ানমার সরকার কিন্তু একবার তুচ্ছ জ্ঞান করেছে, মানে একবার আমলে নেয়নি, মাত্র 300+ তারা একটা তালিকাতে নিয়েছে,
8,032 জনের তালিকা দিয়েছিল, সেক্ষেত্রে মাত্র 374
প্রত্যাবর্তন বা প্রত্যাবাসন প্রক্রিয়া যে কথাটা আসছে, আমার তো মনে হচ্ছে বা আমি একজন বিশেষজ্ঞের কাছে শুনেছি যে এই সমস্যাটা সমাধান করতে প্রায় গড়ে প্রায় 25 বছর লেগে যেতে পারে, যে সবগুলা রোহিঙ্গা যারা আছেন আবার ফিরে যাওয়ার জন্য। এখন এর মধ্যে যে আগামী বর্ষাকাল আছে, হ্যাঁ, এই সময়ে আমার মনে হয় একটা খুব বিপজ্জনক অবস্থা করে বাংলাদেশ, যেহেতু মানুষের একটা অল্প জায়গাতে একটা একটা
হ্যাঁ একটি দুর্গম জায়গা খুব ভালো, মানে
হ্যাঁ একটা সুব্যবস্থা করা, এদের চিকিৎসা, অন্যান্য সুবিধা, খাবার, ওষুধ পাতি দেওয়া,
অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার,
খুব বড় ধরনের ঝুঁকি হয়ে যাবে। তো যেহেতু ওখানে আমাদের সাংবাদিক ভাই আছেন, সরার ভাই আছেন, উনি ভালো বলতে পারবেন, কারণ উনি কক্সবাজারে আছেন, হ্যাঁ, উনি এলাকার মানুষ।
আমরা 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 আপনার প্রশ্ন বা মন্তব্য পেয়েছি নূর আলম সিদ্দিকী।
বর্তমান সমস্যাটা সমাধানে কি আমাদের বর্তমান সরকারের কি জোরালো ভূমিকাটা কি আসলে কতখানি গ্রহণযোগ্য বা
দীপক চক্রবর্তী আপনার প্রশ্নটি যদি করেন এবং খুব সংক্ষেপে।
জি হ্যাঁ, আমি আইদুল ভাই, ওকে আপু, আমি নমস্কার জানাচ্ছি, গুরুত্বপূর্ণ, জি হ্যাঁ, গুরুত্বপূর্ণ ভয়েস অফ আমেরিকায় আলোকপাত করার জন্য, এবং যে অতিথি আছেন তাদের, যে আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর কি। আমার প্রশ্ন থাকবে, আমার মনে হয় এই যে 7-8 জন 10 জন করে যে আগে থেকে তালিকা যে দেওয়ানো হয়েছে বাংলাদেশ থেকে, এখন আমার মনে হয় আর কি সবগুলাকে রোহিঙ্গাকে আর কি আমাদের মনে হয় এইভাবে তালিকাটা বেশি অংশ দেওয়া ভালো ছিল, যেন ওনারা ওনারা নিজের মাটিতে জন্মভূমিতে ফিরে যেতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যখন ওনারা ওখানে যখন যাবেন, যাওয়ার পরে ওনারা কি এই যে মাটি ভিটা ভিটা বাড়ি ওনারা কি আবার ফিরে পেতে পাপ মানে
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।
আমি একটা প্রশ্ন, আমার যে ওখানে যে রোহিঙ্গা গুলো যাবেন, অবশ্যই এটা ওই রোহিঙ্গার ওখানকার মানুষের সাথে অবশ্যই কথা বলে ওনাকে দেখার কাম ছিল, ওনারা মানে মাটি ভিটা বাড়ি ওনার ফিরে পাবে কিনা।
জি জি জি, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, বুঝতে পেরেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছি। আসিফ মনির, আপনার কাছ থেকে।
জি, আমি আবারও ফিরে যাচ্ছি, আমি যেটা বলছিলাম যে এখানে দুটো ব্যাপার আছে, মানবিক অধিকার এবং মানবাধিকার, অর্থাৎ হিউম্যান রাইটস, হিউম্যানিটেরিয়ান রাইটস। হিউম্যানিটেরিয়ান রাইটস অর্থাৎ তাদেরকে সাহায্য সহযোগিতা করা, সেইটির কাজগুলো কিছুটা হচ্ছে, এবং সেটা বাংলাদেশ সরকারের পাশাপাশি এখানে কিন্তু আন্তর্জাতিক মহল থেকেও আছে। কিন্তু তুলনামূলকভাবে মানবাধিকার, যেটি হচ্ছে তাদের নাগরিকত্ব, তাদের চলাফেরার অধিকার এবং তাদের মানে স্বকীয়তা বজায় রাখার যে অধিকার, সেগুলোর ব্যাপারে কিন্তু বিন্দুমাত্র আমরা মায়ানমারের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পাইনি, পাচ্ছি না। আমাদের যে দুজন ভাই প্রশ্ন করেছিলেন, যে বিষয়টি বলছিলেন যে যদি যেই হারে চিন্তা করা হচ্ছে 25 বছর লাগতে পারে, আসলে যদি মানবাধিকার পরিস্থিতি ওখানে উন্নতি হতো বা হয়, তাহলে কিন্তু এটা অনেক দ্রুত সম্ভব। সেই ব্যবস্থা বা সেই অভিজ্ঞতা বিশ্বে যারা এই ধরনের বড় বড় অভিবাসন বলি বা শরণার্থীদের নিয়ে কাজ করেন বড় গোষ্ঠীর ক্ষেত্রে, সেই ব্যবস্থাগুলো কিন্তু রয়েছে, সেই হয়তো এত লার্জ স্কেলে, এত বড় স্কেলে নেই, কিন্তু তারপরেও আছে। আমরা যদি সিরিয়ান যে শরণার্থী বা অন্যান্য বিভিন্ন দেশের কথা চিন্তা করি, সেটা সম্ভব, কিন্তু ওটা আন্তর্জাতিক প্রেক্ষাপটটা ওই রকম হতে হবে যে তাদের অনুকূলে। এখন সেই অনুকূলটা তৈরি না হলে 25 বছর কেন, আমি দুঃখিত, আমি খুব আশাবাদী ভাবে কথা বলতে পারছি না, কারণ সেটাই বাস্তবতা। 25 বছর কেন, 50 বছরও হবে না যদি মিয়ানমারের মানসিকতার পরিবর্তন না হয়। এখানে একটি বড় প্রশ্ন হচ্ছে, এদেরকে এদের কিন্তু নিজস্ব জাতিসত্তার জায়গায় এরা কিন্তু সবসময় বলেছে আমরা রোহিঙ্গা। এই রোহিঙ্গা কথাটিই কিন্তু মিয়ানমার ওখানে স্বীকার করে না, শুধু শুধু রাষ্ট্র না, সেখানে যে সংখ্যাগরিষ্ঠ জনগণ আছে তারাও কিন্তু স্বীকৃতি দেয় না। এবং যেটি দ্বিতীয় ভাই প্রশ্ন করেছিলেন যে সেখানে তারা ভিটে মাসতে যেতে পারবেন কিনা, এটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমেও চলে এসেছে স্যাটেলাইট ছবির মাধ্যমে, যেই জায়গায় এই মানুষরা থাকতেন সেখানে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে, সেখানে সমান করে ফেলা হয়েছে। অর্থাৎ এমন একটি অবস্থা, একজন ব্যক্তি যদি নিজের জায়গায় নিজের ভেটে বাড়ির জায়গায় ফেরত যান, তিনি গিয়ে কিন্তু ওখানে চিনতেই পারবেন না যে তিনি এখানে থাকতেন। আর এখানে আপনাদের তো ভাইরা আছেন ওখানে কক্সবাজারে কথা বলছেন, আমার সাথে আমি সাম্প্রতিক কালে যাইনি কক্সবাজারে, কিন্তু নিয়মিত ওখানে যারা বিশেষ করে রোহিঙ্গারা আছেন আগে থেকে আমার পরিচিত এবং তারা নিরপেক্ষ ভাবেই মতামত দেন, তারা কিন্তু এখনো বলছেন, আমি বলতে পারি গত এক সপ্তাহের মধ্যেও ওখান থেকে কিন্তু লোকজন এদিকে এসেছে, যারা এমন নয় যে তারা এখানে কিছু সুযোগ সুবিধা পাচ্ছে বলেই বাংলাদেশে আসছে, তারা ওখানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে আসছে। কাজেই এখানে যে ইংরেজিতে যে কথাটি বলা হয়েছে যে এথনিক ক্লিনসিং, বিভিন্ন সময় বলা হচ্ছে যে তাদের জাতিগত ভাবে শেষ করে দেওয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু অব্যাহত আছে। এই প্রক্রিয়ার মধ্যে যখন আমরা ঢুকছি এখানে বাংলাদেশের, আমি বলবো যেটুকু সফলতা এসেছে কিছুটা, যে হ্যাঁ অন্তত মিয়ানমারকে স্বীকার করানো যে হ্যাঁ তারা ফিরতে ফেরাতে রাজি হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মহলে আমি বলবো যে বিশেষ করে বড় বড় যে দেশগুলো রাষ্ট্রগুলো আছে তাদের এক ধরনের ব্যর্থতা, যে মিয়ানমারের উপরে চাপ প্রয়োগ করা রোহিঙ্গাদের নাগরিক অধিকারের ব্যাপারে, সেটি যদি নিশ্চিত না হয়, এখন যে প্রক্রিয়াটি হচ্ছে এখানে যদি 100 বলেন, 200 বলেন, 8000, 1000 যে মানুষগুলি যাবে, প্রথমত এরা নিজেরা জীবনের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, আর যেটি একজন শ্রোতা বলেছিলেন প্রশ্নকর্তা এরা বা আপনারাও বলছিলেন, ফেরত আসার ব্যাপারটিও কিন্তু আবার থেকেই যাবে। কাজেই ওইদিকে যদি তাদের জননিরাপত্তা এবং তাদের অধিকার নিশ্চিত না হয় কোনোদিন কিছুই হবে না।
আচ্ছা, আরেকজন লাইনে আছে,
জি নিমাই, নিমাই রয়, আপনি যদি আপনার প্রশ্ন অথবা মন্তব্যটি করেন।
হ্যালো,
হ্যালো,
জি আমরা শুনতে পাচ্ছি,
আছেন?
হ্যাঁ, আমি বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে বলতেছি। আমার প্রশ্ন হচ্ছে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আমি আরেকটা নতুন করে প্রশ্ন করতে চাচ্ছি, যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আসলে তারা জাতিগত ভাবে বা বংশগত ভাবে কি নাগরিক, মিয়ানমারের নাগরিক নয়, এটা এটা জানতে চাচ্ছি। প্লাস এটা কতদিনে বা কত ইয়াতে মানে প্রত্যাবাসন করা হবে, বা আর মিয়ানমার সরকার যেহেতু নিজের মুখে এখন সরকার ঘোষণা করছে যে 5 লক্ষের অধিক নাকি বাংলাদেশে রোহিঙ্গা তাদের আসছে সাম্প্রতিক সময়ে আর কি ঘোষণা করছে, তারা কি সেটাকে ফেরত নিতে চাচ্ছে না, নিতে চাচ্ছে না?
এবং
আপনি তো, হ্যাঁ আপনি তো নিশ্চয়ই আমাদের আলোচনা শুনছেন, আসলে সেটাই সমস্যা যে মিয়ানমার সরকার কিন্তু সবাইকে তাদের দেশের নাগরিক হিসেবে মনে করছেন না, বা তাদের কাছে কাগজপত্র পরিচয়পত্র চাইছেন এবং তাদেরকে গ্রহণ না করার কারণেই এটা হচ্ছে। এবং যখনই তারা পর্যায়ক্রমে গত 2 দশকেরও বেশি সময় আগে থেকে তারা যখন ফিরে যাচ্ছে, কারণ পর্যায়ক্রমে মাঝে মধ্যে এটা হয়েছে, গত অগস্ট মাসের শেষ থেকে 25 অগস্ট থেকে একেবারে ঢল নেমেছে রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের, সেরকম ঠিক হয়নি, কিন্তু আগে কয়েকবারই এসেছে এবং অনেকে ফিরে গেছেন 2-1 বার।
তারপর আরেকটু বলতে চাচ্ছি যে আসলে ওদের যদি প্রথম থেকে দেখা যায়, যেমন আমরা বাঙালি, আমাদের জন্মস্থান বাংলাদেশ, ঠিক ওদের যে প্রথম থেকে ওদের বংশের শুরু থেকে তারা কোথায় ছিলেন, আসলে মিয়ানমারে ছিলেন নাকি আমাদের বাংলাদেশে ছিলেন, ওরা কিন্তু প্রশ্ন করতেছে। আমি অনেক মিডিয়ায় দেখতেছি শুনতেছি যে মিয়ানমার সরকার প্রশ্ন করতেছে বা ইয়া করতেছে, প্রশ্ন ছেড়ে দিচ্ছে যে ওরা নাকি আগে বাংলাদেশে, ওদের পূর্বপুরুষেরা বাংলাদেশেরই নাগরিক ছিলেন।
দেখা হয়েছিল, তারা কি বলে, তারা কি, তাদের মধ্যে তো কয়েকজন নিশ্চয়ই এই প্রশ্ন তো সম্মুখীন হয় প্রায়ই, যে তারা কি বাংলাদেশের নাগরিক নাকি তারা ওই রাখাইন রাজ্যে মায়ানমারের নাগরিক, তারা তাদের মায়ানমারে রাখাইন রাজ্যের নাগরিকদের তো নাগরিকত্বই স্বীকার করা হয় না বহুদিন থেকে,
না স্বীকার না করা হলেও আমি বলি, আমি দুইটা পয়েন্ট কথা বলছি এখন। বেশিরভাগ তারা ওদের জন্ম যারা ফিরে মানে এই 25 আগস্টের পর থেকে যারা এসছে তাদের সঙ্গেই তো আমার কথা হয়েছে, ওই উখিয়ার যে মধুছড়া ক্যাম্পে আমি গিয়েছিলাম, কুতুপালনের এটা এক্সটেনশন, এটা প্রায় 6-10 বর্গ কিলোমিটার এলাকার উপরে একটি পাহাড়ি জায়গায় স্লোপ করে করে তাদের কুড়ে ঘর বানানো। তো তাদের যাদের সঙ্গে আমার কথা হয়েছে বেশিরভাগেরই জন্ম মিয়ানমারে রাখাইন স্টেটে, তো তারা তাদেরকে রাখাইনের লোক বলেই জান, তারা বাংলাদেশে তাদের পূর্বপুরুষ কোথায় ছিল কি ছিল এসব নিয়ে তাদের কোনো প্রশ্ন নাই, তারা মিয়ানমারে জন্মগ্রহণ করেছে, ওখানেই বড় হয়েছে, তারা জানে যে তারা বার্মার নাগরিক, তো তারা প্রাণ বাঁচাতে এই দেশে ফিরে এসছে। আচ্ছা, এখন প্রত্যাবাসনের বিষয়ে যাদেরকে ফেরত পাঠানোর তালিকা দেওয়া হয়েছে এবং মিয়ানমার তাদেরকে শনাক্ত করতে পারেনি, এই বিষয়টিতে একটু কনফিউশন ক্রিয়েট হয়েছে, কারণ
অতি সম্প্রতি বাংলাদেশ সরকার এই বিভিন্ন শরণার্থী ক্যাম্পে থাকা 10 লক্ষেরও বেশি রোহিঙ্গাকে তালিকাবদ্ধ করেছে, তাদের ওই মিয়ানমারের মানুষ হিসেবেই রোহিঙ্গা হিসেবেই তালিকাবদ্ধ করেছে। তো মিয়ানমার সরকার শনাক্ত করার না করার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশ সরকারের এই 10 লক্ষের তালিকা দিলেই তো যথেষ্ট, এখান থেকে এই প্রমাণটি তো তাদের জন্য যথেষ্ট, কারণ তারা তো আর পরিচয়পত্র নিয়ে কেউ ফিরে আসতে পারেনি এই দেশে।
কিন্তু সেটাই তো গ্রহণ করছে না এখন মিয়ানমারের ক্ষেত্রে জানা যাচ্ছে যে 8,032 জনের মধ্যে তারা 374 জনকে গ্রহণ করছে, বলছে যে হ্যাঁ এরা মিয়ানমারের নাগরিক, কিন্তু মানে মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা তারা বলছে, তারা তো অনেকের নাগরিকত্বই স্বীকার করে না।
হ্যাঁ সেইটাই বলছি যে বাংলাদেশ সরকার তো ইতিমধ্যে তালিকাবদ্ধ করেছে তাদেরকে মিয়ানমারের নাগরিক হিসেবেই।
যাই হোক, আমাদের হাতে খুব একটা সময় নেই,
আমরা আরেকটা বিষয় একটু যেতে চাই এবং আসিফ
তাহিদ, আমি ছোট করে আরেকটি পয়েন্ট বলে নিই, সেটি হলো যে এক ভদ্রলোক বললেন যে 10 লক্ষ থেকে এখন 20-25 লক্ষ হয়েছে, এটা হওয়া খুবই স্বাভাবিক, কারণ গত বছরের পর বছর ধরে এদের বংশবৃদ্ধি হয়েছে। এবারই যারা এসছে আগামী এক বছরে আরো 60,000 শরণার্থী ক্যাম্প গুলোতে আরো 60,000 শিশুর জন্ম নেবে, তো এরা এক বছরের ভিতরে 60,000 বৃদ্ধি পাবে এখানে থেকেই, তো গত বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটা ওই ইকোনমিক থিওরির মতো যে চক্রবৃদ্ধি হারে বাড়ছে এদের সংখ্যা এখানে থেকেই, এই এক। আর দ্বিতীয়ত যারা ধর্ষণের শিকার হয়ে এসছে, আমি অনেকজন গর্ভবতী নারীর সঙ্গে কথা বলেছি, তো তাদের তো কিছুদিনের মধ্যেই বাচ্চা প্রসব করবেন, তো এরা এখানে থেকেই বংশবৃদ্ধি হচ্ছে, তো এগুলো নানান বিষয় আছে। আর ওখানকার এখনকার যে পরিস্থিতি সেটি হলো যে খাদ্য পানীয় এগুলোর অভাব তো ছিলই, কিন্তু আন্তর্জাতিক সাহায্য সংস্থা এই এখনকার অবস্থায় মোটামুটি যে পরিমাণ সাহায্য দিচ্ছে তাদের আপাতত থাকা খাওয়া বেঁচে থাকার জন্য যথেষ্ট, কিন্তু
না সেটা কিন্তু নিঃশেষ হয়ে যাবে, যে জন্য জাতিসংঘের একটি বিশেষ অধিবেশন এখন চলছে, বৈঠক চলছে জেনেভায়, এবং 2018 সালের সাহায্যের জন্যই তারা আবেদন জানাচ্ছে সেখান থেকে।
জি, আমি আমি সেলিম হোসেন আপনাকে একটু থামিয়ে আপনার কাছ থেকে একটু জানবো এবং একই সঙ্গে তথ্য একটা দিতে চাই আমাদের শ্রোতাদেরকে, সেটি হচ্ছে এবছর রোহিঙ্গা ক্যাম্পে 48,000 শিশু
জন্ম নেবে।
তো আমি আসিফ বনির আপনার কাছে যেতে চাই এবং শ্রোতা যেটা বলছিলাম আপনাদের জানাতে চাই, সেটি হচ্ছে আমাদের সহকর্মী সেলিম হোসেন ক্যাম্পে গিয়েছিলেন এবং অনেক অনাথ শিশুদের সঙ্গে কথা বলেছেন, ধর্ষিতা মা বোনদের সঙ্গে কথা বলেছেন, তাদের কথা আপনারা জানতে চাইলে শুনতে চাইলে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, সেখানে রয়েছে, আমাদের ফেসবুকেও রয়েছে, এবং সামনে নিশ্চয়ই আপনারা সেলিম হোসেনের কাছ থেকে আরও বেশি জানতে পারবেন। আসিফ বনির, আপনার কাছ থেকে জানতে চাই একটি আমার মনে প্রশ্ন জেগেছে যে বাংলাদেশের মাটিতে যে 48,000 শিশু জন্ম নেবে, আন্তর্জাতিক আইন অনুযায়ী এরা কি রোহিঙ্গা অর্থাৎ মিয়ানমারের নাগরিক হবেন নাকি বাংলাদেশের নাগরিক হবেন, বিষয়টা কি? এবং আমরা আপনি যে কথাটা বলেছিলেন যে 25 বছরও হবে কি না সন্দেহ, তারপর আর অন্য সংশ্লিষ্ট প্রশ্নগুলো আপনাকে করছি না, শুধু এই বিষয়টিকে কেন্দ্র করে যদি আপনি আপনার সমাপনী বক্তব্য রাখেন।
জি, এখানে আন্তর্জাতিক প্রক্রিয়া অনুযায়ী অনেক সময় হয় যে এটা দুটো সমন্বয় হয়, দেশীয় আইন কি বলছে এবং আন্তর্জাতিক আইন কি বলছে, এবং সেখানে এই দুটো সমন্বয়ে একটা জায়গায় পৌঁছানো হয়। এখানে বাংলাদেশের যে বর্তমানে নাগরিকত্ব আইন রয়েছে সেখানে একটি প্রক্রিয়া রয়েছে, বিশেষ করে জাতিসংঘের শরণার্থী সংস্থা গত কয়েক বছর ধরে, এটা একদম সাম্প্রতিক কালের, এই রোহিঙ্গা বিষয়টি আসার আগে থেকেই প্রক্রিয়াটি চলছিল যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করছে রোহিঙ্গাদের মধ্যে তাদের কোন রকম সুযোগ আছে কিনা এখানে নাগরিকত্বের ব্যাপারে। তবে 2015 এবং 2016 সালে একটি শুমারি হচ্ছিল, সেটি বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে সাম্প্রতিক ঘটনার অনেক আগেই, তখন কিন্তু এটি তালিকাবদ্ধ করার সময় সেটিকে দেখা হয়েছে যে তারা অন্তত বাবা এবং মা, অনেক ক্ষেত্রে হচ্ছে যারা অনেক বছর ধরে এখানে আছেন তারা এখানেই হয়তো বিয়ে করেছেন, স্বামী বা স্ত্রী একজন বাংলাদেশি একজন রোহিঙ্গা, কাজে সেই ক্ষেত্রে কিছুটা তাদের নিজেদের অধিকার বা নিজেদের চয়েস, তাদের কি চাচ্ছেন সেটাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে যে যদি বাবা মা উভয়ই রোহিঙ্গা হয়ে থাকেন তাহলে তার সন্তানকে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক আইন যাই বলা থাকুক, বাংলাদেশ সরকার বলছে যে এরা রোহিঙ্গা মানে এরা মিয়ানমারের এখানে জন্ম হলেও। আমি একটু সংক্ষেপে একটু যোগ করি যে এটার ঐতিহাসিক প্রেক্ষাপট তো অনেক আছে, এটা অনেক কিছু ইন্টারনেটেও পাওয়া যায় যে গত কয়েকশো বছরের মধ্যে এই অঞ্চলের মানুষ কিন্তু সবসময় যাতায়াতের মধ্যেই ছিল। আমি জানি যে আমার নিজের আত্মীয় স্বজনদের মধ্যে আছে যে আমার মার বাড়ির মানে নানা বা তার ভাইয়েরা বিভিন্ন সময়
জায়গায়
চাকরি করেছেন। এই যাতায়াত গুলো যখন ছিল, এখন দেখেন যে 50 বছর আগে যারা বাংলাদেশ এসেছে এদেরকে কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশ তাদেরকে নাগরিক হিসেবে তাদেরকে এক ধরনের একটা ন্যাচারালাইজেশন প্রসেস হয়েছে অনেক আগে, কিন্তু কথা হচ্ছে একদম সাম্প্রতিককালে সেই প্রক্রিয়াটি কিন্তু মিয়ানমারের দিকে হয়নি। তারা ওখানে 50 কেন 100 বছর আগেও
গ্রহণ করেনি আমাদের হাতে একদম সময় নেই। হ্যাঁ, আপনি যদি শেষ করেন খুব আর 15-20 সেকেন্ডের মধ্যে।
না, মোটামুটি আমি যেটা বলছি যে ব্যাপারটি এখনো জটিল এবং চাপটা আন্তর্জাতিক, বিশেষ করে যারা বাংলাদেশের পক্ষে রয়েছেন যে রাষ্ট্রগুলো নিরাপত্তা পরিষদ সহ অন্যত্র, এই চাপটি রাখা দরকার যে মিয়ানমারকে বাধ্য করার জায়গায় এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা সম্ভব সেগুলো চেষ্টাটা চালিয়ে যেতে হবে। এছাড়া আর
জি আসিমনির আমরা দুঃখিত, আপনাকে থামাতে হচ্ছে। এবং শেষ করার আগে আমরা আসলে জানিয়ে দিতে চাই যে শ্রোতা, আমরা অনেকদিন ধরেই ফেসবুকে আমাদের অনুষ্ঠানটি প্রচার করছি এবং আপনারা অনেকেই আমাদের অনুষ্ঠানটি শুনছেন, ধন্যবাদ জানিয়েছেন। কেউ কেউ বলেছেন যে একটু শব্দ সমস্যা হয়, যদি আবার আরও একটু উন্নত করা যায়, আমরা চেষ্টা করছি এবং
আমরা পরীক্ষামূলকভাবে প্রচার করছি। তো আজকের আলোচনা এখানেই শেষ করতে হয়। যারা যোগ দিলেন, যারা আমাদের মতামত জানালেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ সবাইকে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।